বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 1 ডিসেম্বর, 16 অগ্রহায়ণ এবং ফার্সি 11 আজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও আমিরাতের মধ্যকার মতবিরোধ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিগগিরই ভাষান্তরে পাঠানোর প্রস্তুতি সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যাকাণ্ডের বহু ক্লু পাওয়া গেছে, চলছে তদন্ত, বলেছেন গোয়েন্দা মন্ত্রী। ইরাক সিরিয়া সীমান্তে ইরানি সামরিক কমান্ডার নিহতের গুজব, নির্ভরযোগ্য সূত্র বলছে জনমতকে বিভ্রান্তের অপচেষ্টা। বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের চূড়ান্ত ব্যাখ্যা, 30 বছর কারাভোগ করলেই শাস্তির আদেশ বাস্তবায়ন বলে গণ্য হবে। এবং বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও বাংলার মানুষ ছাড়বে না, সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন, দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে বহু রকমের ক্লু পাওয়া গেছে। গত শুক্রবার রাজধানী তেহরানের কাছে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী এবং দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেকে সন্ত্রাসীরা বোমা হামলা ও দূরনিয়ন্ত্রিত মেশিন গানের সাহায্যে গুলি চালিয়ে শহীদ করে। এরই মধ্যে ইরানের সরকারি এবং সামরিক কর্মকর্তারা জোরালো ইঙ্গিত দিয়েছেন যে ইহুদিবাদী ইসরায়েল এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে। গতকাল রাজধানীতে শহীদ বিজ্ঞানী ফাখরিজাদের দাফন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইরানের গোয়েন্দামন্ত্রী আলাভি বলেন, হত্যাকাণ্ডের পরই ইরানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা শুরু করেছে এবং তারা এরই মধ্যে বিভিন্ন ধরনের ক্লু খুঁজে বের করতে সফল হয়েছে। এগুলো বিভিন্ন আঙ্গিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে। গোয়েন্দামন্ত্রী বলেন, এখনই এসব বিষয়ে বিস্তারিত বলা যাবে না, কারণ বিষয়গুলো তদন্তের পর্যায়ে রয়েছে। তবে ইরানের জনগণকে সময় মতো অবশ্যই তদন্তের ফলাফল জানানো হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাব বলেছেন, সংঘবদ্ধ সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে ইরানের এবং দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে যারা হত্যা করেছে তাদেরকে নিশ্চিত শাস্তি পেতে হবে। জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস, ইসলামিক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব এবং কয়েকটি দেশের স্পিকারকে পাঠানো এক বার্তায় বাকের গালিবাব একথা বলেছেন। তিনি বলেন, গত শুক্রবার রাজধানী তেহরানের কাছে ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরি ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনা সংঘবদ্ধ সন্ত্রাসী কার্যক্রম। প্রাথমিক তথ্য প্রমাণে দেখা যাচ্ছে যে এই অমানবিক হত্যাকাণ্ডের নির্দেশ যারা দিয়েছে তাদের মধ্যপ্রাচ্য এবং তার বাইরে বিভিন্ন দেশে এই ধরনের গুপ্ত হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইরানি স্পিকার বলেন, ঘৃণ্য এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে। তিনি আরও বলেন, ইরানে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর যে বিজ্ঞানীরা টেস্ট কিট এবং ভ্যাকসিন তৈরির কাজ করছিলেন, ফাখরিজাদে তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ইরাক সিরিয়া সীমান্তে ইরানি সামরিক কমান্ডার নিহতের কোনো খবর তারা পাননি। প্রাথমিকভাবে এটাকে বানোয়াট বলেই মনে হচ্ছে, তবে এ বিষয়ে কেন্দ্রীয় সামরিক কমান্ড মন্তব্য করতে পারবে। সৌদি টিভি চ্যানেল আল আরাবিয়া দাবি করেছে, সিরিয়া ও ইরাকের সীমান্ত ক্রসিং পার হওয়ার সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এক কমান্ডার নিহত হয়েছেন। ড্রোনের সাহায্যে ওই কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে টিভি চ্যানেলটি দাবি করেছে। কিন্তু ইরানি গণমাধ্যম নূর নিউজ আজ বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি কমান্ডার নিহতের খবরের সত্যতা নেই, এটা একটা গুজব। আল মায়াদিন টিভি চ্যানেলও এই খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে আখ্যায়িত করেছে। ইরানের রাজধানী তেহরানের অদূরে সন্ত্রাসী হামলায় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে শহীদ হওয়ার পরপরই জনমতকে বিভ্রান্ত করতে এ ধরনের গুজব ছড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য 20% মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুদ অব্যাহত রাখতে আইন অনুমোদন করেছে। এর ফলে ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে বাধ্য থাকবে। আজ ইরানের আইন প্রণেতারা দেশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত একটি বিল পর্যালোচনার পর তা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, জাতীয় আণবিক শক্তি সংস্থাকে প্রতিবছর চাহিদা মেটানোর পর 20 মাত্রার 120 কেজি ইউরেনিয়াম দেশে মজুত করতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না। এছাড়া বলা হয়েছে, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো যদি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে না চলে এবং ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানি ও বিদেশ থেকে অর্থ দেশে নিয়ে আসার ক্ষেত্রে সৃষ্ট বাধা দূর না করে, তাহলে এই আইন পাশের এক মাসের মধ্যে পরমাণু ক্ষেত্রে স্বেচ্ছা প্রণোদিত সব প্রোটোকল বাস্তবায়ন থেকে সরে আসতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত 31 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও 2,293 জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত 4,67,225 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে 6,675 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 3,83,224 জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার 1.43%। বাংলাদেশে গত 8 মাস প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। যাবজ্জীবন কারাদণ্ডের চূড়ান্ত ব্যাখ্যা দিয়ে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। যাবজ্জীবন প্রাপ্ত আসামিদেরকে 30 বছর কারা ভোগ করতে হবে বলে এই রায়ে বলা হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রসঙ্গে নতুন করে ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ একটি রায় ঘোষণা করেছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ভার্চুয়াল বেঞ্চে এই রায় ঘোষণা হয়। এই রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল MA আমিনউদ্দিন সাংবাদিকদের জানান, যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড। তবে আদালত যদি আমৃত্যু সাজা দেয় তাহলে সেটাই গণ্য করতে হবে, এমনটি উল্লেখ করে রিভিউ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে যাবজ্জীবন মানে 30 বছরের সাজার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কার্যকর হবে না বলে আপিল বিভাগ আদেশটি দিয়েছেন বলেও তিনি জানান। রিভিউ আবেদনের পক্ষে শুনানি করা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আপিল বিভাগের কয়েকটি রায়ে যাবজ্জীবন কতদিন থাকবে, কতদিন একজন আসামির ভোগ করতে হবে সাজা, এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা সে প্রসঙ্গে রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আবেদন করেছিলাম এবং আমরা বলেছিলাম যাবজ্জীবন বর্তমান আইনের বিধান অনুযায়ী 30 বছর হবে, কারণ 30 বছর যদি না হয় তাহলে ফৌজদারি কার্যবিধির 35 ক সহ আইনের অন্যান্য বিধান এবং জেল কোড এগুলো সব বাতিল হয়ে যাবে। এই আইনজীবী আরো জানান, আজকের রায়ে আপিল বিভাগ বলেছে, যদিও যাবজ্জীবন বলতে একজন মানুষের স্বাভাবিক জীবন যতদিন ততদিন বুঝায়, কিন্তু আইন অনুযায়ী একজন যাবজ্জীবন আসামির 30 বছরের সাজা ভোগ করতে হবে। সেক্ষেত্রে আইনের অন্যান্য রেয়াত দেয়া যেগুলো আছে, যদি না আদালত বিশেষভাবে আদেশ দেন, আমৃত্যু জেলখানায় থাকতে হবে। এ রায়ে আমরা মোটামুটি সন্তুষ্ট।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাস মহামারীর তৃতীয় দফার ঢেউয়ের হুমকি সৃষ্টি হয়েছে। এর ফলে আজ 1 ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন রাজ্যে নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে। রাজস্থান রাজ্যে করোনা সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার পরে রাজ্য সরকার 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর কন্টেইনমেন্ট জোনে পুনরায় লকডাউনের ঘোষণা করেছে। লকডাউনের পাশাপাশি রাজ্যের 12টি জেলায় রাত্রিকালীন কারফিউ কার্যকর করা হচ্ছে। মহারাষ্ট্র সরকার লকডাউন সময়কাল 31 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে। মধ্যপ্রদেশে এবার যারা মাস্ক পরবে না তাদের কারাগারে পাঠানো হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, আগামী দিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিবে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। আজ রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, কি দিয়েছ, ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই, আগামী দিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। আজ মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
কি দিয়েছ, দেওয়ার ক্ষমতা নেই, ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই, প্রস্তুত থাকো, আগামী দিন মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। যতই বদনাম করার চেষ্টা করো, যতই জেলে ভরার চেষ্টা করো, আর যতই এজেন্সিকে কাজে লাগিয়ে বলো এইটা করতে হবে ওইটা করতে হবে,
বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বিজেপির পাশাপাশি সিপিএম এর তীব্র সমালোচনা করে বলেন, সিপিএম এর লজ্জা থাকা উচিত।
সিপিএম এর তো লজ্জা থাকা উচিত, সবচেয়ে বড় বিজেপির সবচেয়ে বড় সরকার হচ্ছে আজকে সিপিএম, লজ্জা থাকা উচিত। বামপন্থী বন্ধুরা, আমি আপনাদের সম্মান জানিয়ে বলছি, এই সিপিএম কে আপনারা চেনেন না, এদের মতো এত নির্লজ্জ সিপিএম এমনকি বুদ্ধবাবু জ্যোতিবাবুরাও ছিলেন না, আই এম সরি টু সে,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, যার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই সে এজেন্সি লাগিয়ে বড় বড় কথা বলে। নির্বাচনের আগে এরকম অনেক এজেন্সি লাগাবে, অনেককে জেলে পুরবে, অনেককে ধরবে, অনেক মিথ্যে কথা বলবে, অনেক বদনাম করবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তান ও চীন প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, চীনা প্রতিরক্ষা মন্ত্রী উই ফুং খার পাকিস্তান সফরে গতকাল এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে চীনের পক্ষে উই ফুং এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা সই করেন। চীনা প্রতিরক্ষা মন্ত্রী এই নিয়ে গত 3 মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন। সাক্ষাতে দুদেশের প্রতিনিধি দল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় চীনা প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক বা সিপিইসির যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারায় পাকিস্তানকে ধন্যবাদ জানান। চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডোরের নাম সিপিইসি। ইহুদিবাদী ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর দুপক্ষের মধ্যে বিমান চলাচল চুক্তি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত যেতে হলে ইসরায়েলি বিমানকে সৌদি আরবের আকাশ ব্যবহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের আলোচনার পর ইসরায়েলকে বিমান চলাচলের সুবিধা দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয় রিয়াদ। আজ সকাল থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক বিমানের ফ্লাইট শুরুর কথা। তার আগে গতকাল সন্ধ্যায় সৌদি আরব তার আকাশসীমা ব্যবহারের জন্য ইসরায়েলকে আনুষ্ঠানিক অনুমতি দেয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিরোধের পর তথ্যগত ক্ষেত্রেও আমিরাত ও সৌদি আরবের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। সৌদি সেনা কমান্ডাররা এই সামরিক জোটের সদস্যদের তথ্য বিষয়ক বৈঠকে আমিরাতের অংশগ্রহণের বিষয়টি পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক ও সামরিক বিষয়ে মতভেদ দেখা দেওয়ার পর এখন তথ্যগত বিষয়ে মতভেদ দেখা দিয়েছে। 2015 সালের 26 মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। 69 মাস ধরে চলে আসা যুদ্ধে মূল ভূমিকা রেখেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সাম্প্রতিক গত প্রায় এক বছর ধরে বিভিন্ন বিষয়ে আবুধাবি ও রিয়াদের মধ্যকার মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। ইয়েমেনের ভেতরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মূলত এই বিরোধ। ইয়েমেন যুদ্ধের সময় যতই দীর্ঘায়িত হচ্ছে, আমিরাত ও সৌদি আরবের মধ্যে প্রতিযোগিতা ততই বাড়ছে, কারণ দুই দেশই ইয়েমেনে তাদের প্রভাব বিস্তার ও কৌশলগত অবস্থান জোরদার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব যদিও প্রথম থেকেই ইয়েমেনে আমিরাতের প্রভাব বিস্তারের বিরোধিতা করে আসছিল, কিন্তু এই যুদ্ধে আমিরাতের সহযোগিতার প্রয়োজন ছিল বলে এতদিন সৌদি আরব এ বিষয়ে চুপচাপ ছিল। ইয়েমেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রিয়াদ ও আবুধাবির মধ্যে বিরোধ থাকলেও এখন এই দেশটিতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ তুঙ্গে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত চায় ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির মন্ত্রিসভায় আমিরাতপন্থী সদস্যদের উপস্থিতি বজায় থাকুক, কিন্তু মানসুর হাদি ও সৌদি আরব আমিরাতের এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তথ্যগত ক্ষেত্রেও আমিরাত ও সৌদি আরবের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। খালিজ অনলাইনের এক প্রতিবেদনে আমিরাত ও সৌদি আরবের মধ্যে তথ্যগত গোপন বিরোধ শুরু হওয়ার কথা জানিয়ে লিখেছে, সৌদি সেনা কমান্ডাররা এই সামরিক জোটের সদস্যদের তথ্য বিনিময় বিষয়ক নীতিমালা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেছেন, তথ্য বিষয়ক বৈঠকে আমিরাতের অংশগ্রহণের বিষয়টি পুনর্মূল্যায়ন করা উচিত। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি কমান্ডারদের এই বক্তব্য থেকে ইয়েমেন ইস্যুতে আবুধাবি ও রিয়াদের মধ্যে তীব্র মতবিরোধ ও অনাস্থার প্রমাণ পাওয়া যায়। এই অনাস্থার মাত্রা এতটাই বেশি যে সৌদি গোয়েন্দা বিভাগ জানিয়েছে আমিরাতের গোয়েন্দা সংস্থা সৌদি সমর্থিত সরকারের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এদিকে এই বিরোধের ফলে সৌদি নেতৃত্বাধীন জোটে ভাঙন দেখা দিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে নজর দিব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষাঞ্চরে নতুন আশ্রয় শিবিরে পাঠানোর সিদ্ধান্তে অটল সরকার। তবে রোহিঙ্গাদের বেশিরভাগই সেখানে যেতে আগ্রহী নয় বলে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক রেডিও তেহরানকে জানিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষাঞ্চরে নতুন আশ্রয় শিবিরে পাঠানোর সিদ্ধান্তে অটল বাংলাদেশ সরকার। কক্সবাজারের স্থানীয় বাসিন্দারাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রথম দফায় রোহিঙ্গাদের একটি দল ভাষান্তরে পাঠানোর প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রাথমিকভাবে প্রথম দফায় 1,000 রোহিঙ্গা ভাষান্তরে নিয়ে যাওয়া হতে পারে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে জানিয়েছেন, ভাষান্তরে রোহিঙ্গাদের প্রথম দফায় স্থানান্তরের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি, তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রোহিঙ্গাদের প্রথম দলটি পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি জানান, জোর করে কোনো রোহিঙ্গাকে ভাষান্তরে পাঠানো হবে না, যারা স্বেচ্ছায় যেতে আগ্রহী তাদের পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম দফায় স্বল্প সংখ্যক রোহিঙ্গাকে নেওয়া হবে ভাষান্তরে। এদিকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ তৎপরতায় যুক্ত 22টি আন্তর্জাতিক এবং দেশীয় সাহায্য সংস্থার প্রতিনিধিরা সম্প্রতি ভাষান্তর পরিদর্শন করে সেখানে বসবাসের জন্য উপযুক্ত ও নিরাপদ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
কোনো কিছুর কমতি নেই, আমি দেখেছি তাদের জন্য কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে তাদের শিক্ষা দীক্ষা এবং তাদের থাকার যে একটা সুন্দর পরিবেশ, এটা রোহিঙ্গা ক্যাম্প এবং ভাষান্তর এটা হিউজ ডিফারেন্ট।
তবে কক্সবাজার কুতুপালং ক্যাম্পের কয়েকজন বাসিন্দা রেডিও তেহরানকে বলেন, তারা ভাষান্তরে যেতে চান না, তারা বরং মিয়ানমারেই ফেরত যেতে চান। এ প্রসঙ্গে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক জনাব জমিরউদ্দিন রেডিও তেহরানকে জানান,
এখানে বিভিন্ন গ্রুপিংয়ের মাধ্যমে কিছু নির্যাতিত লোক আছে, অর্থাৎ প্রশাসনের দিক দিয়ে কিছু নির্যাতিত লোক আছে, এখানে থাকা তাদের কোন রকম নিরাপদ বোধ করছে না, এই জন্য তারা ওইখানে যাচ্ছে। তাদের এরকম কিছু লোক আছে, বাকি লোক কখনো যাবে না, কারণ তারা ওইখানের অবস্থা খুঁজে জানে। একটা নতুন দিক, মানুষ কারাগারে গেলে 5 বছর, 3 বছর, 10 দিন, 5 দিন একটা মেয়াদ থাকে, কিন্তু ওইখানে যারা যাবে তাদের কোনো মেয়াদ নাই, কতদিনে এই মেয়াদ শেষ হবে।
ওদিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শিকদার রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হলে উখিয়া টেকনাফের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে, চাপ মুক্ত হবে। তিনি বলেন, আন্তর্জাতিক গোষ্ঠীগুলো কেবল নিজেদের সুযোগ সুবিধার জন্যই দীর্ঘদিন ধরে ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিরোধিতা করে আসছে। তাদের বিরোধিতার কারণে ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তর বিলম্বিত হচ্ছে, কারণ তারা স্থানীয়দের স্বার্থ দেখছে না।
প্রতিবেদনটি শুনলেন। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যাকাণ্ডের বহু ক্লু পাওয়া গেছে, চলছে তদন্ত। ইরাক সিরিয়া সীমান্তে ইরানি সামরিক কমান্ডার নিহতের গুজব নির্ভরযোগ্য সূত্র বলছে, জনমতকে বিভ্রান্তের অপচেষ্টা। বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের চূড়ান্ত ব্যাখ্যা, 30 বছর কারাভোগ করলেই শাস্তির আদেশ বাস্তবায়ন বলে গণ্য হবে এবং বিনাজুতে 1 ইঞ্চি জমিও বাংলার মানুষ ছাড়বে না, সংবাদ সম্মেলনে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। خدا حافظ। Thank you.